বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 29 নভেম্বর, 14 অগ্রহায়ণ এবং ফার্সি 8 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে, আর সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ পার্শ্বের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরানের সর্বত্র মেরুকরণ করার লক্ষ্যে শত্রুদের নানা তৎপরতা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশের স্কুল সমাপনী পরীক্ষায় সংখ্যাতাত্ত্বিক পাশ বাড়লেও বুদ্ধিবৃত্তিক প্রজন্ম কম তৈরি হয় বিশেষজ্ঞদের শঙ্কা সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে হযরত জেইনাব সালামুল্লাহে আলাইহার শুভ জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরান সফর করছেন ইরাকের নয়া প্রধানমন্ত্রী আস-সুদানি। প্রেসিডেন্ট রাইসি বলেছেন শান্তির জন্য তেহরান বাগদাদ সম্পর্ক জরুরি। পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বর্বরতা চলছে। একদিনে দুই আপন ভাইসহ চারজনকে গুলি করে হত্যা করেছে দখলদার সেনারা। সীমান্তে যৌথভাবে টহল দিতে একমত হয়েছে বাংলাদেশ ও মিয়ানমার, কোনো দেশই সীমান্তে সন্ত্রাসী তৎপরতা সহ্য করবে না। এবং ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে এক মন্তব্যের জেরে পশ্চিমবঙ্গ বিধানসভায় তুমুল হইচই, ওয়াক আউট করেছেন বিজেপির বিধায়করা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিবেশী ইরাককে সবসময় শক্তিশালী হিসেবে দেখতে চায়। আজ মঙ্গলবার তেহরান সফররত ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আস-সুদানির সঙ্গে বৈঠকের সময় ইরানে প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি একথা বলেন। তিনি আরও বলেছেন, ইরাকের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে ইরান ভিন্নভাবে দেখে এবং বিশেষ গুরুত্ব দেয়। আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও স্থিতিশীলতা জোরদারে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন ইরানের প্রেসিডেন্ট। এ সময় তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোরও তাগিদ দেন। এ সময় ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আস-সুদানি বলেছেন, পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে ইরাকের কাছেও ইরান অত্যন্ত গুরুত্ব পায়। দুই দেশের মধ্যে বর্তমান সম্পর্ক প্রত্যাশিত পর্যায়ে রয়েছে বলে জানান এই নেতা। দুই দেশের যৌথ কমিশনগুলোর বৈঠক নিয়মিত অনুষ্ঠানের ওপর গুরুত্ব আরোপ করেন ইরাকি প্রধানমন্ত্রী। তিনি তেহরানে ইরাকের একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ইরাকের প্রধানমন্ত্রী আজ তেহরান এসে পৌঁছলে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি তাকে স্বাগত জানান। গত অক্টোবর মাসে আল-সুদানি ইরাকের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তারপর এই প্রথম তিনি ইরান সফরে এলেন। ইরানের প্রেসিডেন্টের দপ্তরের রাজনৈতিক বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামশিদি
রোববার জানিয়েছিলেন, ইরাকি প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরের সময় দুই পক্ষ বেশ কিছু সমঝোতা স্মারক বা এমওইউ সই করবে, যার ফলে দুদেশের মধ্যকার সহযোগিতা জোরদার করা সম্ভব হবে। ইরানে তৈরি সর্বশেষ সুপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শত্রুদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে কয়েক দশক পর্যন্ত অকার্যকর করে রাখবে। এই তথ্য জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র এয়ার স্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর কাছে থাকা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সাধারণত স্বয়ংক্রিয়ভাবে প্রতিপক্ষের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে এবং তা আকাশে ভূপাতিত করে দিতে সক্ষম। কিন্তু জেনারেল হাজিজাদে বলেছেন, বিশ্বে এমন কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নেই যা তার দেশের সুপারসনিক বা শব্দের চেয়ে দ্রুতগামী ক্ষেপণাস্ত্রগুলোকে শনাক্ত করতে পারে। হাজিজাদে সোমবার তেহরানে তার বাহিনীর অর্জনগুলোর একটি প্রদর্শনীতে অংশ নিয়ে বলেন, ক্ষেপণাস্ত্র, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান, রাডার এবং মহাকাশশিল্পে ইরান সাম্প্রতিক সময়ে অকল্পনীয় উন্নতি করেছে। তিনি আরও বলেন, সম্প্রতি উন্মোচন করা ইরানের সুপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকা, ইহুদিবাদী ইসরায়েল ও তাদের মিত্রদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে বহু দশক ধরে অকার্যকর করে রাখবে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসনে অন্তত চারজন শহীদ হয়েছেন। এরই মধ্যে চলতি 2022 সালকে সাম্প্রতিককালের সবচেয়ে রক্তক্ষয়ী বছরে পরিণত করেছে ইসরায়েলি সেনারা। আজ শহীদ হওয়া চার ফিলিস্তিনির মধ্যে দুইজন আপন ভাই রয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ সকালের দিকে রামাল্লা শহরের কাছে একটি গ্রামে হামলা চালায় ইসরায়েলেরা। এ সময় জাওয়াদ ও সাফির আব্দুর রহমান রিমাউই নামে দুই সহোদর ইহুদিবাদীদের গুলিতে শহীদ হন। শহীদ জাওয়াদ সম্প্রতি বীর জাইদ বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে গ্রাজুয়েট সম্পন্ন করেছেন এবং তার ছোট ভাই সাফের একই বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের ছাত্র। জাওয়াদের পিঠে নিচের অংশ এবং সাফেরের মাথায় গুলি লাগে। এদিকে পশ্চিম তীরের রামাল্লা শহরের কাছে আজ সকালে ইহুদিদের ওপর গাড়ি চাপা দেওয়ার কথিত অভিযোগে আরেক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে বর্বর ইহুদিবাদী সেনারা। এর কয়েক ঘণ্টা আগে পশ্চিম তীরের আল খলিল শহরের কাছে বেইত উমার টাউনে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে মুফিদ মোহাম্মদ ইখলি শহীদ হন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে যৌথ টহল শুরুর ব্যাপারে একমত হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বলেছেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের অপতৎপরতা মেনে নেবে না বিজিবি ও বিজিপি, এজন্য যৌথ টহল শুরুর ব্যাপারে একমত হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। গেল 23-27 নভেম্বর পর্যন্ত অষ্টম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং বর্ডার গার্ড পুলিশের বিজিপির মধ্যকার মিয়ানমারের রাজধানী নেপিদোতে। সেই সম্মেলন বিষয়ে বিস্তারিত জানাতে আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় পিলখানায় বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিজি বিজিবি। তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তনে আশাবাদ ব্যক্ত করা হলেও সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো মেলেনি। তবে মাদক চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত যোগাযোগ রক্ষার কথা হয়েছে সদ্য শেষ হওয়া সীমান্ত সম্মেলনে।
ভবিষ্যতেও এই ধরনের তাদের আভ্যন্তরীণ সংঘাতের কারণে সীমান্তে যেন পরিস্থিতির কোনো ধরনের অবনতি না হয় সে ব্যাপারে তারা খেয়াল রাখবেন। যৌথ টহলের ব্যাপারে আশ্বাস নয় সিদ্ধান্ত হয়েছে যে আমরা যৌথ টহল করব নদীপথে এবং স্থলপথে। আমাদের যৌথ টহল হবে এবং এটা খুবই শীঘ্রই শুরু হবে। আমি বলেছি আপনাদেরকে আগেই যে আমি চাই মহাপরিচালক হিসেবে বিজিপির সঙ্গে বিভিন্ন পর্যায়ে ইন্টার কমিউনিকেশন এবং ইন্টারাকশনটা এটা অনেক 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 বৃদ্ধি করার জন্য।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি, ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে সাসপেন্ডের দাবিতে বিজেপি বিধায়করা ওয়াক আউট করেছেন। বিধায়ক সাবিত্রীর এক মন্তব্যকে কেন্দ্র করে বিধানসভায় দুই পক্ষের মধ্যে তুমুল বিতর্ক হয়েছে। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সম্পর্কে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিধানসভায় আনা বিজেপির মুলতবি প্রস্তাব খারিজ করে দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। গত রোববার মালদহের রতুয়ায় এক দলীয় সভায় বিধায়ক সাবিত্রী মিত্রকে বলতে শোনা যায়, মমতাকে স্বপনরেখা বললে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দুর্যোধন দুঃশাসন বলবো, এর পাশাপাশি দেশের স্বাধীনতার জন্য গুজরাটের কোনো অবদান নেই বলে দাবি করেন বিধায়ক সাবিত্রী মিত্র। তার এ ধরনের মন্তব্যে তীব্র নিন্দায় সোচ্চার হয়েছে বিজেপি। এ সম্পর্কে আজ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, বলছিলেন বিধায়ক শুভেন্দু অধিকারী। আজ মঙ্গলবার বিধানসভার অধিবেশনে ওই ইস্যুতে মুলতবি প্রস্তাব এনেছিল বিজেপির পরিষদীয় দল, কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তা খারিজ করে দেন। এরপরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। বিজেপির আনা এই মুলতবি প্রস্তাব রাজ্যের বিষয় নয় বলে খারিজ করে দেন স্পিকার। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান কিভাবে রাজ্যের বিষয় নয়, স্পিকার সাফ জানিয়ে দেন এটা বিধানসভার বিষয় নয়। এ সম্পর্কে পরে বিধানসভার অধিবেশন থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। জাতিসংঘের মানবাধিকার পরিষদ বা ইউএনএইচআরসিতে সম্প্রতি ইরান বিরোধী যে প্রস্তাব পাশ হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া। দামেস্ক বলেছে এই প্রস্তাব প্রমাণ করছে পশ্চিমা দেশগুলো তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আন্তর্জাতিক সংস্থা ও ব্যবস্থাগুলোর অপব্যবহার করছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিগদাদ সোমবার তার ইরানি সমকক্ষ হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে দামেস্কের এই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, এ ধরনের স্বেচ্ছাচারী আচরণ প্রমাণ করে পশ্চিমা দেশগুলো বিশ্বের স্বাধীন চেতা দেশগুলোর উপর তাদের অনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়। সম্প্রতি জেনেভায় ইউএনএইচআরসির সদর দপ্তরে জার্মানি ও আইসল্যান্ডের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে একটি প্রস্তাব পাশ করা হয়। প্রস্তাবে দাবি করা হয়, ইরানে বিদেশিদের উস্কানিতে সাম্প্রতিক সহিংসতা ও গোলযোগ দমনের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করছে ইরানের আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে কাতারে অবস্থানরত আরব ক্রীড়াপ্রেমীরা ইহুদিবাদী ইসরায়েলি গণমাধ্যমগুলোর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন আর এই ঘটনাকে দখলদার ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম। তিনি বলেন, আরব নাগরিকরা প্রমাণ করেছেন তারা ইসরায়েলের সঙ্গে কোনো আরব দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণ মেনে নেননি এবং তারা ইসরায়েলের অস্তিত্বই স্বীকার করেন না। কাতার বিশ্বকাপ ফুটবল কভার করতে যাওয়া ইসরায়েলি সাংবাদিকরা সম্প্রতি বলেছেন তারা কাতারে গিয়ে আরব ফুটবল প্রেমীদের তীব্র ঘৃণা ও ক্ষোভের সম্মুখীন হয়েছেন। আরবরা নিজেদের সঙ্গে ফিলিস্তিনি পতাকা বহন করছেন। এ সম্পর্কে হিজবুল্লাহর উপপ্রধান সোমবার এক টুইটার বার্তায় বলেন, আরব নাগরিকরা ইসরায়েলি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে যে অস্বীকৃতি জানাচ্ছেন তাতে প্রমাণিত হয় যে তারা ইসরায়েলের সঙ্গে কোনো আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি মেনে নেননি। এবারে খেলার খবর। আর কয়েক ঘণ্টা পরই ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং আমেরিকার মধ্যে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত একটায় দুই দল পরস্পরের মুখোমুখি হবে। বি গ্রুপের অন্য দুই দল ইংল্যান্ড ও ওয়েলসও রাত একটায় পরস্পরের মুখোমুখি হবে। ইরান আমেরিকা খেলায় যে দল বিজয়ী হবে তারা বিশ্বকাপ আসরের পরবর্তী রাউন্ডে চলে যাবে। সেক্ষেত্রে এই ম্যাচ নিয়ে দুই দলের খেলোয়াড় এবং ভক্ত দর্শক সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এছাড়া ইরান এবং আমেরিকার মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতার বিষয়টিও এখানে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি প্রথম পর্বের খেলার আগে আমেরিকার পক্ষ থেকে ইরানের জাতীয় পতাকা অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া হয়েছে, তাতে ইরানের পতাকায় আল্লাহর নাম রাখা হয়নি। বিষয়টি নিয়ে এরই মধ্যে ইরান আইনের আশ্রয় নিয়েছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। শত্রুদের ইন্ধনে ইরানে নতুন করে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তার পেছনে বহু কারণ রয়েছে। যৌক্তিক সেই কারণগুলো বিশ্লেষণ করেছেন আমাদের ভাষ্যকার, শুনুন নাসির মাহমুদের পরিবেশনা।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের শত্রুরা ইরানকে দুই মেরুকরণ করতে চায়। তারা সেনাবাহিনীর সঙ্গেও দেশের নাগরিকদের বিভাজন দেখাতে চায়। বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যকার বিভেদের পাশাপাশি শিয়া এবং সুন্নিদের মাঝেও মেরুকরণ করতে চায়। কিন্তু কি তাদের স্বার্থ? এই জিজ্ঞাসার কয়েকটি জবাব নিয়ে ভাবা যেতে পারে। প্রথম টার্গেট হল ইরানি সমাজে ফাটল সৃষ্টি করা, একটি ঐক্যবদ্ধ সমাজকে খণ্ড খণ্ড করে অসংলগ্ন একটি সমাজে পরিণত করা। একাজ সম্ভব হলে সামাজিক সংহতি নষ্ট হয়ে যাবে, রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দেবে এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি করা সহজ হবে, দেশের উন্নয়ন ও অগ্রগতিও ব্যাহত হবে। এই লক্ষ্যেই সম্প্রতি ইরানের ইস্পাহান, সিরাজ ও ইজে সহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। শত্রুদের দ্বিতীয় টার্গেট হল সামাজিক পুঁজি দুর্বল করে দেওয়া। ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থ প্রচেষ্টা এই লক্ষ্যেই ছিল। ইরানের বিরুদ্ধে শত্রুদের নরম যুদ্ধ এবং মিডিয়া যুদ্ধের প্রধান লক্ষ্য এটাই। গুরুত্বপূর্ণ এই লক্ষ্য অর্জনে আগে তারা অর্থনৈতিক ইস্যুতে ফোকাস করেছিল, আর এখন আইডেন্টিটির উপর ফোকাস করা হচ্ছে। মেরুকরণের তৃতীয় টার্গেট হল আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে কোণঠাসা করে নিষ্ক্রিয় করে দেওয়া। পশ্চিমাদের সঙ্গে ইরানের আলোচনা বন্ধ করে দেওয়ার লক্ষ্য ছিল এটাই। অবশ্য আলোচনা কার্যত বন্ধ হলেও মতামত আদান প্রদান এখনও চলছে। বিভিন্ন সূত্র জানিয়েছে আমেরিকা ইরানের প্রতি আহ্বান জানিয়েছে আলোচনা থেকে যেন কিছু বিষয় বাদ দেওয়া হয়। নৈরাজ্যের কারণে সরকার চাপের মুখে রয়েছে বলে তারা এই ছাড় দিতে প্রস্তুত রয়েছে বলে জানায়। এটা একান্তই তাদের অভিমত, ইরান সরকারের মাঝে তা লক্ষ্য করা যায়নি। মেরুকরণের চতুর্থ টার্গেট হল ইরানের সরকার ও সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা। নতুন প্রজন্মকে শত্রুরা ভুল, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার এটাই কারণ। ইরানের অভ্যন্তরে এবং বহির্বিশ্বে শত্রুরা প্রমাণ করতে চায় যে ইরানের জনগণ ইসলামী সরকার ব্যবস্থার বিরোধী। এই সরকার জোর করে অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে রেখেছে, অথচ কে না জানে জনগণের প্রত্যক্ষ ভোটেই এই সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। যদিও ইসলামী বিপ্লব বিজয়ের পর থেকেই শত্রুরা এই সরকার ব্যবস্থার বিরুদ্ধে বিষোদগার করেই চলেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাত, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে প্রকাশিত হয়েছে স্কুল সমাপনী বোর্ড পরীক্ষা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা SSC-র ফলাফল। এ সম্পর্কে নানা মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশে গেল কয়েকটি বছরের স্কুল সমাপনী বোর্ড পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গত বছরের পরিসংখ্যান বাদ দিলে এর আগের বছরগুলোর তুলনায় পাশের হারে বড় একটা হেরফের নেই। ফলাফলের পরিসংখ্যানে দেখা যায় গত বছরের চেয়ে এবার SSC ও সমমানের পরীক্ষায় পাশের হার কমলেও GPA 5 বেড়েছে প্রায় 1 লাখ। চলতি বছর জিপিএ 5 পেয়েছে 2,69,602 জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল 1,83,340। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নাইমের সাবেক মহাপরিচালক প্রফেসর শেখ ইকরামুল কবির রেডিও তেহরানকে বলেন, এই পাশ ফেলের হার কম বেশিতে তেমন কিছু যায় আসে না, কারণ সংখ্যাতাত্ত্বিক পরীক্ষা পাশের চেয়ে বুদ্ধিবৃত্তিক প্রজন্ম দরকার দেশের প্রয়োজনে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তার বড় অভাব। তিনি বলেন, এজন্য শিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে যারা যুক্ত তারা এই দায় এড়াতে পারেন না।
সিলেবাস অনুসারে শুধুমাত্র পরীক্ষা দিয়ে পাস করে বের হয়ে যাওয়ার এক ধরনের লেখাপড়া, আর জ্ঞান অর্জনটা কিছুটা আলাদা। জ্ঞান অর্জনের যে বিস্তৃত ক্ষেত্র, সেই জায়গায় ছাত্র ছাত্রীদের বিচরণ এখন নাই। এখন কনসেন্ট্রেশন শুধুমাত্র জিপি এবং পাস করে বের হয়ে যাওয়া। তারও কারণ হচ্ছে শিক্ষকরাও দেখা যায় যে কিভাবে শুধুমাত্র পাস করানো যায়, দ্যাট ইজ এখনো সেই টিউশনের দিকে, প্রাইভেট কোচিং এর দিকে আগ্রহী বেশি। একেবারে শুধুমাত্র শ্রেণী কক্ষের পড়া বাদে অ্যাটাচমেন্ট একটু বাড়ানোর দরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আমশো আরিফিন সিদ্দিক রেডিও তেহরানকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, করোনা পরবর্তী শিক্ষা বর্ষগুলোতে পরীক্ষার ফলাফলে অনেকটা গরমিল দেখা গেছে, কারণ শিক্ষার্থীদের পড়াশোনা সেভাবে হয়নি। তবে এসব ফলাফলের চেয়ে শিক্ষার্থীদের জ্ঞান উপার্জন খুব জরুরি।
যে আমরা জিপিএ 5 পাওয়া ছাত্র ছাত্রীদেরকে সবচেয়ে সফল ছাত্র ছাত্রী বলে মনে করি, তারা যখন উচ্চ পর্যায়ে গিয়ে ভর্তি হওয়া পরীক্ষায় অবতীর্ণ হয় তখন অনেক সময় দেখা যায় যে তাদের ফলাফল কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায় না। এর একটা বড় কারণ হচ্ছে যে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে বহু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে আমরা মানসম্পন্ন শিক্ষক দিতে পারি না, সেখানে অবকাঠামোগত দুর্বলতা আছে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহার পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান।
হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার জন্মবার্ষিকী। ছোট ভাই বোনেরা, হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা ইসলামের অনন্য মহামানবী। এ শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠান থেকে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিস সালাম ও নবী নন্দিনী হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহার কন্যা হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আমাদের এই বিশেষ আলোচনায় শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব বলে প্রত্যাশা করছি।
হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার শুভ জন্মবার্ষিকীতে আপনাদের সবাইকে জানাচ্ছি অশেষ মুবারকবাদ এবং এই মহামানবীর সানে পেশ করছি অসংখ্য সালাম ও দরুদ। মহিয়সী নারী জাইনাব সালামুল্লাহি আলাইহার সম্মান মর্যাদা আর অতুলনীয় সাহসী ভূমিকার কারণে ইসলামের ইতিহাসে স্বর্ণ উজ্জ্বল হয়ে আছেন। কুফাই ইবনে জিয়াদের দরবার সহ নানা স্থানে এবং দামেশকে ইয়াজিদের দরবারে বন্দী অবস্থায় ইমাম হুসাইন আলাইহিসসালামের বোন হযরত জাইনব সালামুল্লাহি আলাইহা যেসব সাহসী বক্তব্য রেখেছিলেন তা ইতিহাসে অমর হয়ে আছে। হযরত জাইনব সালামুল্লাহি আলাইহা ষষ্ঠ হিজরির পাঁচই জামাদিউল আওয়াল জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হযরত আলী আলাইহিসসালাম এবং হযরত ফাতেমা সালামুল্লাহি আলাইহার তৃতীয় সন্তান। তার জন্মের সংবাদে খুশি হয়ে মহানবী বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ কন্যার নাম রাখো জাইনাব, অর্থাৎ বাবার অলংকার।
ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে সত্যি সত্যিই জাইনাব সালামুল্লাহি আলাইহা খাদিজা সালামুল্লাহি আলাইহার মতোই ইসলামের দুর্গম পথে অনেক কষ্ট সহ্য করেছেন এবং দিনের সত্য তাকে তুলে ধরার জন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। জাইনাব সালামুল্লাহি আলাইহা তাঁর জীবন শুরু করেন এক আধ্যাত্মিকতার পরিবেশপূর্ণ পরিবারে, কারণ এই পরিবার রাসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, আলী আলাইহিসসালাম এবং ফাতেমা সালামুল্লাহি আলাইহার মতো মহান ব্যক্তিবর্গের সান্নিধ্য পেয়ে ধন্য ও পবিত্র হয়েছে। এঁরা ছিলেন পূত পবিত্র জীবনের অধিকারী এবং মানবীয় মর্যাদা ও ফজিলতের গোড়াপত্তনকারী। জাইনাব সেই শিশুকাল থেকেই ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং আধ্যাত্মিক ঐশ্বর্যে ভরপুর মনের অধিকারী। তাঁর এই সচেতনতা এবং তীক্ষ্ণ স্মৃতিশক্তির জন্যে তাঁকে সবাই আকিলা তথা বুদ্ধিমতী ও চিন্তাশীল নামে অভিহিত করতেন।
জাইনাব সালামুল্লাহি আলাইহার শিশু বয়সে প্রিয় নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারান। তার অল্প পরেই হযরত মা ফাতেমাকে হারান। এরপর তাকে লালন পালনের দায়িত্বভার অর্পিত হয় প্রিয় পিতা হযরত আলী আলাইহিসসালামের উপর। পিতার জ্ঞান, গরিমা, আধ্যাত্মিকতা, নীতি নৈতিকতা আর সচেতন প্রজ্ঞার ঐশ্বর্যে নিজেও সমৃদ্ধি অর্জন করেন এবং এভাবেই তিনি বেড়ে ওঠেন।
জাইনাব সালামুল্লাহি আলাইহার বিয়ে হয়েছিল চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে জাফরের সাথে। তিনি ছিলেন সে সময়কার আরবের একজন বড় মাপের ধনী ব্যক্তি, কিন্তু উন্নত চিন্তাদর্শের অধিকারী জাইনাব সালামুল্লাহি আলাইহা কখনো বস্তুতান্ত্রিক জীবনের বৃত্তে নিজেকে আবদ্ধ করেননি। তিনি শিখেছিলেন কখনোই এবং কোনোভাবেই অত্যাচারীদের লোভনীয় মোহের কাছে সত্যের মহামূল্যবান সম্পদকে বিসর্জন দেয়া যাবে না।
হযরত জাইনব সালামুল্লাহি আলাইহার ব্যক্তিত্বকে ভালোভাবে চেনা যায় আশুরার ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্যে এবং বিশেষ করে নবীজির আহলে বাইতের সদস্যদের বন্দী হবার ঘটনায়। হযরত জাইনাবের ভূমিকা ছাড়া কারবালার বিপ্লব পূর্ণতা পেত না এবং এর প্রকৃত ইতিহাসও প্রকাশ হতো না। আল্লাহর নূরে তার অন্তরে এত বেশি আলোকিত ছিল যে দুনিয়ার কোনো দুঃখ কষ্টই তাঁর কাছে ততটা গ্রাহ্য ছিল না।
হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা ও তাঁর ভাই ইমাম হুসাইন আলাইহিসসালাম এবং তাঁর প্রিয়জনদের শাহাদাতের পর কঠিনতম সেই দিনগুলোতে অত্যন্ত ধৈর্য নিয়ে বীরত্বের সাথে সুস্পষ্ট ও উপযুক্ত বক্তব্য রেখে ইসলামের শত্রুদের অপদস্থ করেন, আর এভাবে মহান আল্লাহর প্রতি তাঁর গভীর আস্থা ও নির্ভরশীলতা এবং তাঁর ভেতরে যে স্বাভাবিক ধৈর্য শক্তি সে সবেরই প্রকাশ ঘটিয়েছিলেন তিনি। তিনি রক্তপিপাসু উমাইয়া শাসকদের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নবীজির আহলে বাইতের সত্যতাকে সংরক্ষণ করেন এবং কারবালায় ইমাম হুসাইন আলাইহিসসালাম ও তাঁর সঙ্গী সাথীদের বিজয় হয়েছে বলে ঘোষণা করেন। ইয়াজিদের দরবারে তিনি যেরকম তেজস্বী বক্তব্য রেখেছেন তা সবার অন্তরে স্থায়ীভাবে গেঁথে গিয়েছিল এবং আলী আলাইহিসালামের স্মৃতিকেও সবার সামনে জাগিয়ে তুলেছিল। তিনি সবসময় কুরআনের উদ্ধৃতি তুলে ধরে বক্তব্য রাখতেন যাতে তা প্রামাণ্য হয়।
ইবনে কাসির একজন বাকপটু আরব ছিলেন। তিনি জাইনাব সালামুল্লাহি আলাইহার বক্তৃতা শুনে একবার কাঁদতে কাঁদতে উচ্চস্বরে বলেছিলেন, আমার বাবা মা তোমার জন্যে উৎসর্গিত, তোমার গুরুজনেরা সবচেয়ে উত্তম মুরব্বী, তোমাদের ঘরের শিশুরাই সবচেয়ে ভালো এবং তোমাদের ঘরের রমণীরা সর্বোত্তম নারী, তোমাদের বংশ সব বংশের উপরে এবং কখনোই পরাজিত হবে না।
হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার শুভ জন্মবার্ষিকীতে আমাদের উচিত তাঁর জীবন থেকে অন্যায়ের মোকাবেলায় সাহসী হওয়া সহ খোদাপ্রেম ও সবসময় আল্লাহ সন্তুষ্টি ও খোদা নির্ভরতাকে প্রাধান্য দিয়ে ধর্মের জন্য সর্বোচ্চ কোরবানির শিক্ষা নেয়া। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, আজ 29 নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, যে বুলেট বঙ্গবন্ধুর কন্যাদের এতিম করেছে সেই বুলেট খালেদা জিয়াকেও বিধবা করেছে, বলেছেন ওবায়দুল কাদের, দৈনিক প্রথম আলো। জিএম কাদেরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের বাধা নেই, দৈনিক যুগান্তর। 10 টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী, দৈনিক ইত্তেফাক। জলবায়ু পরিবর্তনের প্রভাব, বাংলাদেশে 1.25 কোটি মানুষের বাস্তুচ্যুতির শঙ্কা, দৈনিক কালের কণ্ঠ। যুক্তরাষ্ট্র ইরান লড়াইয়ের আগেই টানটান উত্তেজনা, দৈনিক মানব জমিন। স্ত্রীকে হত্যার পর ফেলা হয় পুকুরে, মৃগী রোগী বলে প্রচার, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। কলকাতার শিরোনাম, চাওয়ালার আমলে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি, তুলনা টানলেন মোদি, দৈনিক সংবাদ প্রতিদিন। আলাদা জেলা সুন্দরবন, ঘোষণা মুখ্যমন্ত্রীর, দৈনিক আজকাল। তৃণমূলের প্রস্তাবে বিজেপির সমর্থন, বিধানসভা থেকে প্রতিনিধি দল যাচ্ছে মোদির দরবারে, দৈনিক আনন্দবাজার পত্রিকা। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছে। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, জাপার চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছে হাইকোর্ট, কিভাবে দেখছেন বিষয়টিকে?
আপনাকে ধন্যবাদ। জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে আপাতত কোনো বাধা নেই এবং তাকে দায়িত্ব পালনের ব্যাপারে আদালত কিছুদিন আগে যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেই নিষেধাজ্ঞা 3 জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। তারপরে যদি আবার আদালত মনে করে বা ঘটনা অন্যরকম ঘটে তাহলে জিএম কাদের দায়িত্ব পালন করতে পারবে না, এর অর্থ এই দাঁড়ায়। এখানে যে কথা বলতে চাই সেটি হচ্ছে যে কোন রাজনৈতিক দলে কোন ব্যক্তি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন, কোন ব্যক্তি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবেন, কোন ব্যক্তি করতে পারবেন না, তা যখন আদালতে নির্ধারণ করা হয় তখন সেই দেশের রাজনীতি যে স্বাধীন থাকে না তা আর বুঝতে বাকি থাকে না। এখানে আমি আদালতের কোনো সমালোচনা করছি না, আদালত কেন করছে, আদালতের কাছে কেউ না কেউ গিয়েছে, যাওয়ার কারণে আদালত একটা রায় দিতে বা নির্দেশ দিতে বাধ্য হয়েছে। এই যে আদালতের শরণাপন্ন হওয়া, জাতীয় পার্টি চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব পালন করতে পারবেন, এইটা নিয়ে এই কালচার মোটেই ভালো না। এমনিতেই তো রাজনীতির অবস্থা খুব খারাপ, রাজনীতির একেবারে চরম অবস্থায় পৌঁছে গেছে আমি মনে করি, রাজনৈতিক পরিবেশ তো দেশে নেই বলা যায়। তারপরেও যখন এর ভেতরে কিছু কিছু ব্যক্তি দায়িত্ব পালনের চেষ্টা করছেন বা করেন তখন এইরকম ঘটনা ঘটে, তাতে এই অর্থ দাঁড়ায় যে এই দেশে শান্তিপূর্ণভাবে রাজনীতি করার অবস্থা নেই। জিএম কাদের এবং জাতীয় পার্টি কি নিয়ে টানাটানি কেন? টানাটানিটা মূলত বৃহত্তর রাজনৈতিক কারণে। দেশে এখন সরকার বিরোধী আন্দোলন হবে বা হচ্ছে, এখানে জিএম কাদের বেশ শক্ত অবস্থান নিয়েছে এবং রাজনীতিতে জাতীয় পার্টির একটা অবস্থান আছে, সেটি সরকারের বিরুদ্ধে গেলে ঝামেলা, এইরকম একটা ক্যালকুলেশন থেকে জিএম কাদেরকে চাপে রেখে রাজনীতির ভিন্ন মাত্রা যোগ করার চেষ্টা করা হচ্ছে, এমন আলোচনা বিশেষজ্ঞ মহলে রয়েছে।
জনাব সিরাজুল ইসলাম, ইরানি পতাকা বিকৃতি করার ঘটনায় ক্ষমা চেয়েছেন মার্কিন জাতীয় ফুটবল দলের কোচ গ্রেগ বারহাল্টার, এই ক্ষমা চাওয়ায় কি যথেষ্ট?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং আমেরিকা বহু আগে থেকেই দুই দেশ শত্রুভাবাপন্ন এবং একে অপরকে প্রকাশ্য শত্রু ভাবে, তাতে কোনো সন্দেহ নেই এবং দুই দেশের মধ্যে কোনো রকম সম্পর্কও নেই। কিন্তু সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে আমেরিকার পক্ষ থেকে, এটি আসলে অত্যন্ত গর্হিত একটি ব্যাপার। বাস্তবতা হচ্ছে যে আমেরিকার কাছে আসলে গর্হিত ব্যাপার বলে কিছু নেই, তাদের কাছে সবই সমান। আমার দৃষ্টিতে আমি এই পর্যন্ত যা দেখেছি তাদের কাছে ভালো মন্দ সব সমান, যার কারণে তাদের কাছ থেকে নীতি নৈতিকতা আশা করাটা মুশকিল, আশা করাটা খুব একটা যুক্তিযুক্ত না। তারপরেও বলবো যে ইরানের জাতীয় পতাকা, তাতে আল্লাহর নাম রয়েছে, কালেমা রয়েছে, এই জাতীয় পতাকা থেকে কালেমা এবং আল্লাহর নাম মুছে ফেলে ভিন্ন একটি পতাকা সামাজিক যোগাযোগে ইরানের পতাকা হিসেবে প্রকাশ করা, প্রচার করা, এটা অত্যন্ত গর্হিত কাজ, নিন্দনীয় কাজ এবং অপরাধ বটে। একটা দেশের জাতীয় পতাকা মানে কি? সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রধান প্রতীক, সেই প্রতীক আপনি মুছে দিতে চান বা সেই প্রতীক আপনি মুছে দিতে পারেন বা দিচ্ছেন, এটা হতে পারে। সেক্ষেত্রে আমেরিকার পক্ষ থেকে ফুটবল দলের কোচ সরি বলেছেন বা ক্ষমা চেয়েছেন, এই ক্ষমা চাওয়াটা পুরোপুরি সবকিছু না আমি মনে করি। কারণ ওই একটা কথা আছে যে গরু মেরে জুতো দেয়, নিশ্চয়ই ক্ষমা চাওয়ার একটা আলাদা গুরুত্ব আছে, তাতে কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি ক্ষমা চাইল সে ব্যক্তি তার পক্ষ থেকে উদারতা দেখিয়েছে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু ক্ষমা চেয়েছে মানে কি? অনেক বেশি নত হওয়া, কিন্তু ক্ষমা চাওয়াটাই শেষ কথা নয়। এরকম বড় অপরাধের জন্য আমেরিকার বিরুদ্ধে হয়তো বা শাস্তিমূলক ব্যবস্থা হলেও হতে পারে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিলেন একজন অর্থনীতিবিদ। তার আমলে ভারতীয় অর্থনীতি বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতি হয়। 2014 সালে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন এক চাওয়ালা। বর্তমানে ভারতীয় অর্থনীতি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে। সোমবার রাজকোটে গুজরাট বিধানসভা ভোটের প্রচারে গিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গুজরাটের মোট 182টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় নির্বাচন হবে 89টি আসনে, 1 ডিসেম্বরে হবে ভোট। রাজকোটে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে নিজের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শাসন আমলের তুলনা টানলেন মোদী। নিজের ভাষণে মোদী বলেন, 2014 সালে আমি প্রধানমন্ত্রীর চেয়ারে বসার আগে 10 বছর ক্ষমতায় ছিল কংগ্রেস। 2004 সালে যখন নামী অর্থনীতিবিদ প্রধানমন্ত্রী হন তখন ভারত ছিল বিশ্বের 11তম অর্থনীতি। পরবর্তী 10 বছরের কাজের ভিত্তিতে দশম বৃহত্তম অর্থনীতি হয় ভারত। মোদী জানান, নিজেকে অর্থনীতিবিদ মনে করেন না তিনি, দেশবাসীর শক্তিকে বিশ্বাস করেন। বলেন, 2014 সালে এক চাওয়ালাকে দায়িত্ব দিয়েছিলেন আপনারা, আমি কখনো নিজেকে অর্থনীতিবিদ দাবি করিনি, কিন্তু দেশবাসীর শক্তির উপর আস্থা রেখেছে। গত 8 বছরে দশম স্থান থেকে ভারতীয় অর্থনীতি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। দৈনিক আজকাল লিখেছে, সিদ্ধান্ত হয়েছিল আগেই, মঙ্গলবার তার উপর সিলমোহর পড়ল। রাজ্যের নতুন জেলা হিসেবে সুন্দরবনের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে একটি অনুষ্ঠান মঞ্চ থেকে এই ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আমি সুন্দরবন জেলা করছি এজন্য যে আপনাদের অনেক দূরে যেতে হয়, মানুষের চিকিৎসার যাতে অসুবিধা না হয় সেজন্য আমি অনেক স্বাস্থ্যকেন্দ্র করছি। দুদিনের সুন্দরবন সফরে এদিন সকালেই হাওড়ার ডুমুর জেলা স্টেডিয়ামের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে রওনা দেন মুখ্যমন্ত্রী। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, ব্যতিক্রমী ছবি বটে, রাজ্যের শাসক এবং বিরোধী দল এই প্রথম কোনো বিষয়ে সহমত। এখানে শেষ নয়, নিজেদের দাবি নিয়ে তারা যাবে প্রধানমন্ত্রীর কাছে। মঙ্গলবার নদী ভাঙ্গন নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব বিধানসভায় পেশ করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেই প্রস্তাব সমর্থন করলেন বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শাসক এবং বিরোধীরা একসঙ্গে প্রধানমন্ত্রীর কাছে নদীর ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাতে যাবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে এ নিয়ে কথা বলে শাসক শিবিরকে জানাবেন মনোজ টিগ্গা, শাসক দলের কোনো কোনো বিধায়ক প্রতিনিধি হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন, তা ঠিক করার দায়িত্ব শুভন দেবকে দিয়েছেন স্পিকার। বিরোধী দলের প্রতিনিধিদের নাম জানাবেন মনোজ। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পর্ষা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি সমৃদ্ধ এক ভান্ডার নিয়ে। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আজ আমরা শুনব প্রাচীন একটি প্রবাদের গল্প। প্রবাদটি হল, তুলা ধুনা হবে দই সুপের মতো। চমৎকার একটা ব্যঞ্জনা আছে এই প্রবাদে। এই ব্যঞ্জনার রহস্য উন্মোচন করতে হলে পুরো গল্প শুনতে হবে। গল্পটি এরকম, খুব বেশি প্রাচীনকালের কথা নয়, যখন থেকে মানুষ তুলা দিয়ে লেপ তোষক বালিশ বানানোর কাজ শুরু করেছে এবং এগুলো ব্যবহার করতে শিখেছে তখনকার কথা।
কোনো একটি জিনিসের প্রচলন শুরু হলে স্বাভাবিকভাবেই ধীরে ধীরে তার চাহিদা বাড়ে। ওই চাহিদার সঙ্গে সঙ্গে তৈরি হয় নতুন পেশা বা বৃত্তিরও। তুলা দিয়ে বালিশ তোষক বানানোর প্রথা শুরুর সাথে তাই তুলা ধোনার পেশারও প্রচলন দেখা দেয়। এই পেশার লোকজনকে বলা হতো ধোনারি। প্রতি বছরই লোকজন গরমের সময় তাদের লেপ তোষক বালিশ ইত্যাদি বের করে সেগুলোকে ধোনারির কাছে দিত। ধোনারিরা লেপ তোষকের ভেতর থেকে তুলা বের করে নিয়ে ধুনচি দিয়ে ভালো করে ধুনত। জমাট বেঁধে যাওয়া তুলাগুলো ধুনচির সাহায্যে খোলা হতো এবং নতুন হয়ে ওঠা তুলা দিয়ে তারা আবার লেপ তোষক ইত্যাদি বানিয়ে দিত। ধুনারিরা এক এক বাড়িতে দুই তিন দিনও এক নাগাড়ে কাজ করত। বাড়ি বাড়ি ঘুরে বেড়াত তারা। এরকমই এক ধুনারির গল্প থেকে তৈরি হয়েছে আমাদের আজকের প্রবাদ। গল্পটি আপনারাও শুনবেন যথারীতি এই প্রত্যাশা রইল।
সাধারণত সবাই একটু চালাক চতুর কর্মচঞ্চল ধুনারিকেই বেশি পছন্দ করত। কেননা যে কদিন তারা কাজ করবে সে কদিন তাদেরকে খাবার দাবার দিতে হয়, যত্ন আত্তি করতে হয়। বেশি যত্নে বেশি কাজ, এটাই স্বাভাবিক। অলস ধুনারিকে তাই কেউ পছন্দ করে না। একদিন এরকমই এক ধুনারি এক বাড়িতে কাজ করছিল। বাড়ির কর্তা বেশ কটি লেপ তোষকের তুলা তার সামনে দিল। ধুনারিও বেশ দ্রুতই কাজে মনোযোগ দিল এবং ব্যাপক সক্রিয় হয়ে উঠল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করল ধুনারি। প্রতিবেশী এক মহিলা দূর থেকে ওই ধুনারির কাজ দেখছিল। মনে মনে বলল, এ তো দেখছি আজব ধুনারি, ভীষণ চটপটে। ওই বাড়ির কাজ শেষ হলে ধুনারিকে নিয়ে আসতে হবে, আমার লেপ তোষক বালিশগুলো তাকে দিয়েই ধুনাবো। কি দারুণ কাজই না করছে সে, এত কর্মচঞ্চল ধুনারি সহজে পাওয়া ভার।
প্রতিবেশী মহিলা যেরকম চিন্তা করল সেরকমই কাজ করল। দুই তিন দিন অপেক্ষা করে শেষ পর্যন্ত ধুনারিকে গিয়ে বলল তার বাসাতেও কিছু কাজ আছে, তুলা ধুনার কাজটা সে করাতে চায়। ধুনারি রাজি হয়ে গেল এবং পরদিনই ওই মহিলার বাড়িতে তুলা ধুনার কাজে লেগে গেল। দুপুর পর্যন্ত মনোযোগের সাথে কাজ করল ধুনারি। বেলা গড়াতেই সে অপেক্ষা করছিল কখন তার জন্য মজার মজার খাবার নিয়ে হাজির হয় মহিলা, কিন্তু না, কোনো খবর নেই। ক্ষুধা যখন প্রচণ্ড, ঠিক সে সময় মহিলা খাবার নিয়ে এলো। খাবার হলো এক বাটি দই সবজি স্যুপ আর একটু রুটি। খাবার দেখে ধুনারির পিলে চমকে গেল। গতকালের খাবারের কথা তার মনে পড়ে গেল। মনে মনে বলল, কি বলল সেই কাহিনী শুনব মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
ধুনারি মনে মনে বলল, সে সকাল থেকে কাজ করছি, এখন পর্যন্ত এক কাপ চাও ভাগ্যে জুটল না, আর এখন দুপুরের খাবার কিনা দই সবজি স্যুপ। আগের বাসায় মজার মজার কাবাব দিয়ে খাবার দিত, খেয়ে সে নতুন উদ্যমে কাজ শুরু করত। কি আর করা, খেতে তো হবেই, দই সবজি স্যুপ খেয়ে নিল অগত্যা। এখন এই নাস্তার মতো খাবার খেয়ে ঝিমুনি আসছে ধুনারির। খেয়ে সে আয়েশ করে তুলা ধুনার কাজে হাত দিল। সকাল থেকে যেরকম উদ্দীপনার সঙ্গে কাজ করছিল সেরকম আর কাজ করছে না সে। আগের বাসার কাজের মতো চটপটে কর্মচাঞ্চল্য এখন আর নেই। বিকেল হয়ে এলো, ধুনারি তার মাল সামান গুছিয়ে নিল এবং তার বাড়িতে চলে গেল। পরদিন আবারও সেই মহিলার কাজে লেগে পড়ল।
ধুনারি মনে মনে বলল, গতকাল হয়তো বেচারির ঘরে দই সবজি স্যুপ ছাড়া আর কিছুই ছিল না, আজ আশা করি দুপুরের খাবারটা ভালোই হবে। এই আশায় সে দুপুর পর্যন্ত ভালোভাবেই কাজ করল। তারপরও আগের বাসার কাজের গতি মহিলার কাজে ছিল না। যাই হোক, বেলা গড়িয়ে দুপুরের খাবারের সময় হল। খাবার নিয়ে হাজির হয়ে গেল মহিলা, আজও সেই একই খাবার, দই সবজি স্যুপ আর একটু রুটি। পেটে তো কিছু দিতেই হবে, তাই ইচ্ছার বাইরে দই সবজি স্যুপ আর রুটি খেয়ে নিল ধুনারি। খেয়ে দে তুলার উপর লম্বা হয়ে শুয়ে পড়ল। মহিলা কিছুক্ষণ ধরে ধনুচির শব্দ শুনতে না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল ধুনারিকে। দেখে তো তার চোখ ছানা পড়ায়, এ কি কাজ রেখে ধুনারি তুলার উপর ঘুমাচ্ছে? মহিলা তখন কি করল তা শুনব খানিক মিউজিক বিরতির পর।
মহিলা ভাবল, এই ধুনারি কেন প্রতিবেশীর বাড়ির মতো সক্রিয়ভাবে কাজ করছে না? গতকালও সে কেমন যেন অলসতার সাথে ধীরে ধীরে তুলা ধুনছিল। আমার তো মনে হয় না প্রতিবেশীর বাড়িতে সে কাজের ফাঁকে এরকম ঝিমিয়েছে। ভাবাভাবি ছেড়ে মহিলা এক কেটলি চা বানাল, ধুনারির জন্য এক কাপ চা নিয়ে গেল। ধুনারিকে ঘুম থেকে ডেকে তুলে মহিলা বলল, তোমার জন্য চা এনেছি। ধুনারি চোখ কচলাতে কচলাতে বলল, অনেক অনেক ধন্যবাদ। মহিলা এবার একটু অভিযোগের সুরেই ধুনারিকে বলল, প্রতিবেশীর বাড়িতে তো দেখলাম খুব চঞ্চলতার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করেছ, এখানে কেন এরকম অলস হয়ে পড়লে? যেন কাজ করতে ইচ্ছে করছে না তোমার, সমস্যা কি তোমার?
ধুনারি এবার সুযোগ পেয়ে গেল মহিলার অভিযোগের জবাব দেওয়ার। সুন্দর করে বলল, আমি তোমার দই সবজি স্যুপের মতোই তুলা ধুনছি। প্রতিবেশীর বাড়িতে পোলাও কাবাব খেয়ে কাজের উদ্দীপনা বেড়ে যেত, কিন্তু তোমার এখানে দই সবজি স্যুপ খেয়ে
ঘুম পাচ্ছে, কি করব আমি? মহিলা ধুনারির কথা শুনে চুপ হয়ে গেল। কি আর বলবে সে, এই ঘটনার পর থেকে যে কারিগরের কাছ থেকে বেতনের চেয়ে বেশি কাজ আশা করা হয় তখনই বলতে শোনা যায় তুলাধুনা হবে দই সুপের মতো। তো এই ছিল আজকের গল্প। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরান সফর করছেন ইরাকের নয়া প্রধানমন্ত্রী আস্তুদানি। প্রেসিডেন্ট রাইসি বলছেন শান্তির জন্য তেহরান বাগদাদ সম্পর্ক জরুরি। পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বর্বরতা চলছে। একদিনে দুই আপন ভাই সহ চারজনকে গুলি করে হত্যা করেছে দখলদার সেনারা। সীমান্তে যৌথভাবে টহল দিতে একমত হয়েছে বাংলাদেশ ও মিয়ানমার। কোনো দেশই সীমান্তে সন্ত্রাসী তৎপরতা সহ্য করবে না। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।